বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 30 জুন, 16 আষাঢ় এবং ফার্সি 9 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের সাথে সার্বিক সহযোগিতা বিস্তারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর গুরুত্বারোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের নড়াইলে শিক্ষক লাঞ্ছিত, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট ও সাভারে প্রভাষক হত্যার প্রতিবাদে মানববন্ধন সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট্ট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা ইতিবাচক, বাস্তবসম্মত পথে হাঁটলে সমঝোতা সম্ভব বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সহযোগিতা জোরদার করতে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর প্রতি ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসের আহ্বান। বাংলাদেশের সুনামগঞ্জে 24 ঘণ্টায় 185 মিলিমিটার বৃষ্টিপাত, নদ নদীতে বাড়ছে পানি, সেই সাথে বাড়ছে বন্যার আতঙ্ক। এবং ভারতের মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভূমিধস, টেরিটোরিয়াল আর্মির 2 সদস্য নিহত, নিখোঁজ হয়েছেন আরো 20 জন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত পথে হাঁটলে সমঝোতা সম্ভব। কাতারের রাজধানী দোহায় 2 দিন ধরে ইরান, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করেছেন দেশটির প্রধান আলোচক আলী বাকেরি কানি। পরোক্ষ ওই আলোচনার পর গতরাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি এই আলোচনার আয়োজন করায় কাতারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দোহায় যে আলোচনা হয়েছে তা ইতিবাচক, আমেরিকা বাস্তবসম্মত নীতি অনুসরণ করলে একটি ভালো ও টেকসই সমঝোতা সম্ভব। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ এব্রাহিম রাইসি। গতকাল তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অনুষ্ঠিত কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আন্তর্জাতিক নানা ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক এসব দেশের মধ্যে সম্পর্ক বাড়ানো
অপরিহার্য হয়ে পড়েছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে যোগাযোগের এই উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না, বরং এই অঞ্চলের দেশগুলোর কল্যাণ বয়ে আনবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে। পাশাপাশি কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যকার সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র উত্তেজনার সৃষ্টি করে, শান্তির বার্তা বহন করে না। তিনি আঞ্চলিক দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দখলদার এই সরকার যেখানে পা রাখার জায়গা পায় সেখানে নিরাপত্তা বিনষ্ট করে। গতকাল আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে প্রেসিডেন্ট রাইসি ও আলিয়েভ এ বৈঠকে বসেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলের নিরাপত্তা শুধু আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে অর্জিত হতে পারে। তিনি বলেন, ইরান হচ্ছে দুঃসময়ের বন্ধু যে কখনো মিত্রদেরকে একা ফেলে যায় না। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, প্রেসিডেন্ট রাইসির সঙ্গে তার আগের বৈঠকের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক দ্রুতগতিতে বাড়ছে। ইহুদিবাদী ইসরায়েলের পার্লামেন্ট আজ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। আগামী 1 নভেম্বর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারও নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে 4 বছরের মধ্যে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আজ ইসরায়েলি পার্লামেন্টে তা ভেঙে দেওয়ার বিষয়টি ভোট গ্রহণ করা হয়। এতে বেশিরভাগ এমপি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন। সর্বশেষ যে জোট গঠিত হয়েছিল তাতে ফাটল ধরায় এই পথে হাঁটল দখলদার ইসরায়েলের সরকার। তবে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোট সঙ্গী ইয়াইয়ার লাপিদের অধীনে। আগামীকাল তিনি ইহুদিবাদী ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, কারণ জোটের শর্ত অনুসারে সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময়ে বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন। সুইডেন এবং ফিনল্যান্ডকে সদস্য হতে ন্যাটো জোট আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এ তথ্য জানান। তবে এ নিয়ে রাশিয়া আপত্তি জানিয়ে বলেছে, এই পদক্ষেপের নর্ডিক অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। এদিকে ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ প্রসঙ্গে আপত্তি তুলে নিয়ে মঙ্গলবার চুক্তি হয় তুরস্কের সাথে। এরপর এ দুই দেশের জন্য ন্যাটো জোটে যোগ দেওয়ার পথ খুলে যায়। বুধবার ন্যাটো সম্মেলনে জোটের নেতারা নর্ডিক দেশ দুটিকে সদস্য হতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়, যা এই দশকের মধ্যে সবচেয়ে বড় সম্প্রসারণ। ন্যাটো জোটের 30টি সদস্য দেশে ফিনল্যান্ড এবং সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে একমত হলেও চূড়ান্ত অনুমোদনের জন্য সময় লাগতে পারে 1 বছর। তারপর দেশ দুটি ন্যাটোর 5 নম্বর আর্টিকেলের সুরক্ষা নিতে পারবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সুনামগঞ্জে বন্যা দুর্গতরা বাড়িঘরে ফিরতে না ফিরতেই নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। জেলায় গত 24 ঘণ্টায় 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ফলে সেখানকার সব নদীর পানি আবারও বাড়ছে। এতে আতঙ্ক আর উৎকণ্ঠায় সময় পার করছেন মানুষ। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সুনামগঞ্জে বন্যা দুর্গতরা বাড়িঘরে ফিরতে না ফিরতেই নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। গত 14 দিন ধরে বন্যার পানির সঙ্গে যুদ্ধ করছেন জেলার 90% পানিবন্দী মানুষ। এ অবস্থায় জেলায় গত 24 ঘণ্টায় 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ফলে জেলার সব নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টিতে আতঙ্ক আর উৎকণ্ঠায় সময় পার করছে মানুষ। জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হয়েছে। পৌর শহরের কাজির পয়েন্ট, বিহারি পয়েন্ট সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির জানিয়েছেন, আতঙ্কিত হবার কিছু নেই, আগের বন্যার তুলনায় এবারের পানি এত হবে না। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস ও ফের পানি বৃদ্ধি পাওয়ায় বানভাসী মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ি বৃষ্টিপাতে সুরমা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ঢাকার আশুলিয়ায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতুর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান তাঁর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক। শুনানি শেষে আদালত জিতুর 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গতকাল সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে জিতুকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার দিনগত রাত 12:30টার দিকে জিতুর বাবা উজ্জ্বলকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। ভারতের মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন কমপক্ষে 45 জন। ভূমিধসে ভারতীয় সেনাবাহিনীর 107 টেরিটোরিয়াল আর্মির 2 সদস্য নিহত ও 20 জন নিখোঁজ হয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন কমপক্ষে 45 জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মণিপুরের ননে জেলায় ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, তিনি এই ঘটনা সম্পর্কে মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং ভূমিধসের কারণে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভূমিধসজনিত উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি এক বার্তায় বলেন, টুপুলে ভূমিধসের পরিস্থিতি মূল্যায়ন করতে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইতোমধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও তিনি জানান। অপারেশনে সহায়তার জন্য চিকিৎসকদের পাশাপাশি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। টুপুল রেলওয়ে স্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর 107 টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প ছিল। ভূমিধসে ওই স্থানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। টেরিটোরিয়াল আর্মি বর্তমানে তাদের 2 জনের মৃত্যুর খবর জানিয়েছে। এছাড়া 20 জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীরা 1 শিশুসহ 5 জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন। এর পাশাপাশি রেলওয়ের কর্মীরাও নিখোঁজ রয়েছেন 6 থেকে 7 জন। সব মিলিয়ে কমপক্ষে 45 জন নিখোঁজ রয়েছেন, এদের খোঁজ চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বিশ্ব সংবাদে। ন্যাটোর আওতায় ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাদ্রিদে ন্যাটো সম্মেলন শুরুর আগে বুধবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টাউটেনবার্গের সাথে বৈঠকে বাইডেন বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ন্যাটোর প্রয়োজনীয়তা বেশি। বাইডেনের মতে প্রতিটি ভূখণ্ডে সব দিক থেকে হুমকি মোকাবেলায় ন্যাটোকে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। এজন্য পোল্যান্ডে স্থায়ী সামরিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন বাইডেন। ন্যাটো সম্মেলনের আগে জোটের মহাসচিব স্টাউটেনবার্গের সাথে বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন জানান তিনি ইউরোপে সেনা মোতায়েনের পরিসর বাড়াতে যাচ্ছেন। স্থল, নৌ এবং আকাশপথে ন্যাটোকে শক্তিশালী করতে সামরিক সক্ষমতা জোরদারের ঘোষণা দেন তিনি। বাইডেন জানান, বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলোতে 100,000 সেনা ইউরোপের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। এখন স্পেনে আমেরিকার নৌবহরে ডিস্ট্রয়ারের সংখ্যা বাড়িয়ে 6টি করার পাশাপাশি পূর্ব ইউরোপে আমেরিকার প্রথম সামরিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। সেই সাথে রোমানিয়ায় 3,000 যোদ্ধা ও অতিরিক্ত 2,000 সেনার বাড়তি একটি ব্রিগেড পালাক্রমে দায়িত্ব পালন করবে। আমেরিকার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারও ব্যর্থ হয়েছে। গতকাল বুধবার মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা বিজ্ঞানীরা হাওয়াই দ্বীপে এই পরীক্ষা চালান। মার্কিন সেনা সদর দপ্তর বরাত দিয়ে এ খবর দেওয়া হয়েছে। কারণ কি কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে সে সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য জানায়নি। শুধু জানিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুহূর্তে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে। পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম গডম্যানের বরাত দিয়ে ব্লুমবার্গ বলেছে, পরিকল্পিত ফ্লাইট প্রোফাইল সম্পর্কে যেহেতু প্রতিরক্ষা দপ্তর তেমন কোনো তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়নি, সেক্ষেত্রে এ সম্পর্কে কোন ধরনের তথ্য পাওয়াটাই হবে মৌলিক বিষয়। মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে কনভেনশনাল ফ্রন্ট স্ট্রাইক কর্মসূচির আওতায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করে আসছে এবং মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি লকেট মার্টিন এ কর্মসূচি পরিচালনা করছে। তারা চাইছে শব্দের চেয়ে 5 গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সাবমেরিন এবং সমুদ্রে ভাসমান যুদ্ধজাহাজ থেকে উৎপাদন করা হবে। এর আগে 2021 সালের অক্টোবর মাসেও এই ক্ষেপণাস্ত্রের আরেক দফা পরীক্ষা ব্যর্থ হয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুসংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ইরানের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহ বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আলী হোসেনির সঙ্গে সাক্ষাতে ভ্রাতৃত্ব ও বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী আসিফ ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে যৌথ কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে জোর আশাবাদ ব্যক্ত করেন এবং এই সম্পর্ককে এগিয়ে নিতে ইসলামাবাদের প্রস্তুতির কথা জানান। এছাড়া বৈঠকে দুদেশের মধ্যে সম্পর্ক আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার ব্যাপারে দুই কর্মকর্তা নিজেদের ইচ্ছার কথা ব্যক্ত করেন। ইরানের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী চোরাচালান রোধে দুই দেশের সীমান্তে বাণিজ্য বৈধ করার উপরও গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দৃঢ় ইচ্ছা থেকে বোঝা যায় দেশটির ক্ষমতাসীন সরকার ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে প্রবল আগ্রহী। আফগানিস্তান থেকে পাকিস্তানে ব্যাপক মাত্রায় মাদক পাচার এবং দুই দেশের অভ্যন্তরে উগ্র সন্ত্রাসীদের অবাধে যাতায়াতের ফলে বিষয়টি এখন পাকিস্তানের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। আর এসব ইস্যুকে কেন্দ্র করে কাবুলের সাথে ইসলামাবাদের সম্পর্ক মাঝে মধ্যেই চরম তিক্ততায় রূপ নিয়েছে। অবশ্য এটা উল্লেখ করা উচিত যে আফগানিস্তানের প্রতিবেশী দেশ হওয়ার কারণে পাকিস্তানের চ্যালেঞ্জগুলো ইরানের জন্য একই সমস্যা তৈরি করেছে। তাই সীমান্তে নিরাপত্তাহীনতা এবং সংঘটিত গোষ্ঠীর মাধ্যমে আফগানিস্তান থেকে ইরান ও পাকিস্তানে মাদক চোরাচালান বন্ধের মতো এসব অভিন্ন হুমকি মোকাবেলায় দ্বিপাক্ষিক এবং ত্রিপক্ষীয় পদক্ষেপ দ্বিগুণ করা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরানের সাথে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য এসব অভিন্ন হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার ব্যাপারে দুই দেশকে ভবিষ্যতে অনুপ্রাণিত করবে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ এবং মাদক পাচার ঠেকাতে ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো ব্যর্থ হয়েছে এবং এক্ষেত্রে আশানুরূপ কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট দায়ের এবং ঢাকার সাভারের আশুলিয়ার কলেজ প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজও সাভারে মানববন্ধন সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন।
নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতোর মালা পরানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট পূর্ণিমা জাহান এই রিট দায়ের করেন। এদিকে ঢাকার সাভারে আশুলিয়ার কলেজ প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবারও সাভারে মানববন্ধন হয়েছে। ঢাকা মহাসড়কের আরিচাগামী লেনে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষক হত্যায় অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, ইপটিজিং এবং তথ্য ও প্রযুক্তির অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একই দাবিতে দুপুরে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব এক সংবাদ সম্মেলনে জানিয়েছে,
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় কিছুদিন পূর্বে গ্রেফতারকৃত জিতু কলেজ পড়ুয়া একজন ছাত্রীর সাথে অযাচিতভাবে স্কুল পেরিফেরির ভিতরে ঘোরাফেরা করছিলেন। তখন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে উৎপল কুমার সরকার জিতুকে এবং সেই ছাত্রীকে প্রেষণা প্রদান করেন। এতে জিতু ক্ষুব্ধ হয় এবং ঘটনার দিন সেই ছাত্রীর সামনে হিরোইজম প্রদর্শন করার জন্য সে স্ট্যাম দিয়ে উৎপল কুমার সরকারকে নির্মমভাবে আঘাত করে। মূলত সে 25 তারিখে পরিকল্পনা করে বাসা থেকে একটি স্ট্যাম্প নিয়ে জিতু স্কুলে আসে। স্ট্যাম্পটি সে প্রথমে তার ক্লাসরুমের পিছনে লুকিয়ে রাখে এবং সে উৎপল কুমার সরকারকে আঘাত করার জন্য বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। স্কুল মাঠে যখন খেলা চলছিল এবং উৎপল কুমার সরকার খেলা পরিচালনা করছিলেন, মাঠের একটি কর্নারে দাঁড়িয়ে সে উৎপল কুমার সরকারকে একা পেয়ে সে স্ট্যাম দিয়ে প্রথমে পিছন থেকে তাকে আঘাত করে। পরবর্তীতে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পালাক্রমে উৎপল কুমার সরকারকে সে স্ট্যাম দিয়ে আঘাত করে।
র‍্যাব জানায় জিতু এলাকায় জিতু দাদা নামে পরিচিত ছিল। স্কুলে সে বেপরোয়া চলাফেরা করত, বিভিন্ন সময় ছাত্রীদের উত্তক্ত করত। শৃঙ্খলা কমিটি বিভিন্ন সময় অভিযোগ পেয়ে জিতুকে সতর্ক করেছিল। এসব কারণেও সে ওই শিক্ষকের উপরে ক্ষুব্ধ ছিল। ওদিকে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় প্রধান অভিযুক্ত রহমতুল্লাহ রনিকে গতকাল বুধবার দুপুরে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
Thank you. রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। প্রত্যেক আসরের মতো আজও তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, রংধনুর আজকের আসরের প্রথমে রয়েছে একটি গল্প। এটি নেওয়া হয়েছে প্রখ্যাত ইরানি কবি জালালউদ্দিন মোহাম্মদ রুমির মসনবী গ্রন্থ থেকে। গল্পের পর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
এক বৃদ্ধ লোক নানা রোগশোক নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের চিকিৎসায় হয়তো তার রোগের উপশম হবে, কয়েকদিন শান্তিতে কাটানো যাবে এমন আশা নিয়ে তিনি ডাক্তারকে বললেন, ডাক্তার মশাই, দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন, বড় অসহায় অবস্থায় আপনার কাছে এসেছি।
ডাক্তার বললেন, কি হয়েছে আপনার বলুন।
বৃদ্ধ বললেন, আমার মাথা কাজ করছে না, জানি না মস্তিষ্ক নষ্ট হয়ে গেল কিনা, কিছুই মনে থাকে না, বড় যন্ত্রণাদায়ক, এর চিকিৎসা দয়া করে আগে করুন।
আপনার এই অসুবিধা বার্ধক্যের কারণে এমন অবস্থা আপনার মতো লোকদের হওয়া স্বাভাবিক।
দেখুন, আমি চোখেও ভালোভাবে দেখিনি, শুধু ঝাপসা দেখি।
হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, বার্ধক্যের প্রভাব আপনাকে মানতেই হবে।
আমার কোমরে প্রচন্ড ব্যথা, চলাফেরা বড়ই কষ্ট হচ্ছে, ওষুধ দিন ডাক্তার, ওষুধ দিন।
বার্ধক্যের কারণে এমনটি হচ্ছে চাচা?
আমি বেছে বেছে খাই, এর পরও হজম হয় না, বড় কষ্টে আছে।
মানুষ বার্ধক্যে পৌঁছলে এমনই হবেই, উপায় নেই, পরিপাক তন্ত্র দুর্বল হয়ে যায়, সহজে হজম হয় না।
এই ডাক্তার, এই প্রচন্ড শ্বাসকষ্ট, দম বন্ধ হয়ে আসে, কোনো ওষুধ দেবেন না?
বৃদ্ধ হলে শ্বাসকষ্টের সমস্যা তো হবেই, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই।
ডাক্তারের কথায় রাগে অপমানে বৃদ্ধের বুকটা ফেটে গেল, প্রচন্ড চিৎকার দিয়ে বলে উঠল, আহাম্মক, কে বলেছে তুমি ডাক্তার? হে বাপের পয়সা হারাম করেছো, এত বছরে ডাক্তারের কোচু শিখেছো, শুধু বলতে শিখেছো, সব রোগ শোকের জন্যে এই এই বার্ধক্য দায়ী, একটি কথার কথার জন্যে এই ডাক্তারি বিদ্যায় ঘাস কাটতে গিয়েছিলে।
ডাক্তার জবাব দিলেন, চাচা, এই যে রেগে গেলেন, এটা তো বার্ধক্যের কারণে। মানুষ যখন বুড়ো হয়, দুর্বল হয়ে পড়ে, তখন অল্পেতে রেগে যায়, দুই কথা শোনার ধৈর্য হয় না, সামান্যতে চিৎকার চেঁচামেচি করে। শুধু বুড়ো লোক নয় বা বুড়া হওয়া শর্ত নয়, যাদের মানসিকতায় বার্ধক্য জমে আছে কিংবা বার্ধক্যের উপসর্গ যাদের অভ্যাসে পরিণত হয়েছে, তাদের অবস্থাও এমনই।
ডাক্তারের কথা শুনে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, সব বৃদ্ধ একই রকম? তোমাদের এ প্রশ্নের জবাবে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে বৃদ্ধ আল্লাহর হয়ে মস্ত মাতাল, তার ভেতরে পবিত্র জীবনের বসন্তকাল, বাইরে সে বৃদ্ধ কিন্তু ভেতরে তরুণ যুবক, কি বলবো, সেই অলি, সে নবীর আসল রূপ।
বন্ধুরা, বাংলা বৃদ্ধ মানে ফার্সিতে পীর। আমাদের দেশে পীর শব্দটি এসেছে ফার্সি থেকে। যারা জগৎ ও জীবন সম্পর্কিত তথ্যাদির পরিপক্কতায় পৌঁছে তাদেরকেই পীর বলা হয়। আমাদের কাছে পীর আধ্যাত্মিক সাধকদের বিশেষ শ্রেণীর পরিচয়বাহী পরিভাষা। সাধারণ পরিপক্ক লোক ও সম্মানীয় বলতে আমরা মুরব্বি বলে থাকি। এটি এসেছে আরবি থেকে, তবে ইরান হয়ে। আরবিতে পীরের প্রতিশব্দ হতে পারে শাইখ, পুরনো উচ্চারণে শেখ,
মাওলানা রুমি আধ্যাত্মিক পুরুষ অর্থে পীরের যে পরিচয় তার দিকে ইঙ্গিত করে বলেছেন, প্রকৃত পীরেরা খোদাই পবিত্র জীবন প্রণালী নিয়ে মস্ত মাতাল। যারা মারেফাতের ঢেউ তরঙ্গে হাবুডুবু খায় তারা দৃশ্যত বুড়ো মানুষ, কিন্তু অন্তর্গতভাবে তাদের জীবনে নিত্য বসন্ত। তারা দেখতে বুড়ো বা পীর মনে হলেও তাদের ভেতরে হাজারো বসন্তের ফুলগুধারা।
বন্ধুরা, তোমরা যদি জীবনকে চির যৌবন দীপ্ত করতে চাও তাহলে অন্তর্জগৎকে আলোকিত করতে হবে এবং সব আবর্জনা ও আবিলতা থেকে পরিচ্ছন্ন থাকতে হবে। ভালো ও উন্নত চিন্তা ছাড়া অন্য কিছু আসতে দেবে না তোমাদের মনে।
বন্ধুরা, তোমরা সবাই জানো যে জ্ঞানই শক্তি, কিন্তু যৌবনের শক্তিও যে জ্ঞানের মধ্যে নিহিত তা আমরা জানতে পারি ইরানের আরেকজন মহাকবির কাছ থেকে। ইরানের জাতীয় কবি আবুল কাসেম ফেরদৌসি তার মহাকাব্য শাহনামার ছোট্ট একটি শ্লোকে লিখেছেন, শক্তিমান সে ব্যক্তি যে হয় জ্ঞানবান, জ্ঞানের কারণে যৌবন দীপ্ত বৃদ্ধের প্রাণ।
মহাকবি ফেরদৌসির মূল্যায়ন হচ্ছে মানুষের শক্তির উৎস জ্ঞান, জ্ঞানের মধ্যেই তার চিরতারুণ্যের রহস্য লুকিয়ে আছে। মওলানা রুমির কাছে এই তারুণ্যের তাৎপর্য আরো গভীরে, আরো ব্যাপক। তার মতে জগতে যত নবী রাসুল ও আউলিয়ায়ে কেরাম এসেছেন, আল্লাহর জ্ঞান ও পবিত্র জীবনের সুবাদে তারা চিরতরুণ ছিলেন। তাদের জীবনে ছিল হাজারো বসন্তের সমারোহ। তারুণ্যের সেই ফলগু ধারায় তারা দুনিয়ার চেহারা পাল্টে দিতে সক্ষম হয়েছেন।
কাজেই আমাদের উচিত সৎ, সুন্দর ও উন্নত চিন্তাধারায় নিজেকে গড়ে তোলার চেষ্টা করা। মহান আল্লাহ বলেন, মমিন অবস্থায় পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম সম্পাদন করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায় radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান, গিয়েছে সিলেটের দিশারি শিল্পগোষ্ঠীর শিশু শিল্পীরা।
আমরা শিশু সুগন্ধি ফুলকলি, প্রজাপতির রঙিন ডানায় ঘুরে বেড়াই দূর জানায়, প্রজাপতির রঙিন ডানায় ঘুরে বেড়াই দূর জানায়, গায়ক পাখির সুরে কথা বলি, গায়ক পাখির সুরে কথা বলি। আমরা শিশু সুগন্ধি ফুলকলি, প্রজাপতির রঙিন ডানায় ঘুরে বেড়াই দূর জানায়, প্রজাপতির রঙিন ডানায় ঘুরে বেড়াই দূর জানায়, গায়ক পাখির সুরে কথা বলি, গায়ক পাখির সুরে কথা বলি।
আমরা জাগি স্বপ্ন মগন চোখে, হেরার তরুণ গড়ার শপথ বুকে,
আমরা জাগি স্বপ্ন মগন চোখে, হেরার তরুণ গড়ার শপথ বুকে,
ওই শিবানী আঁকড়ে ধরে আমরা জীবন চলি,
গায়ক পাখির সুরে কথা বলি, গায়ক পাখির সুরে কথা বলি, গায়ক পাখির সুরে কথা বলি।
গানটি শুনলে বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম মাইশা তারান্নুম সাফা।
মাইশা তারান্নুম সাফা তোমার নাম, তোমার নামের অর্থ কি?
আমার নামের অর্থ হচ্ছে, মাইশা শব্দের অর্থ হচ্ছে জীবন, তারান্নুম শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, আর সাফা শব্দের অর্থ হচ্ছে শুদ্ধতা। সুতরাং মাইশা শব্দের মাইশা তারান্নুম শব্দের মাইশা তারান্নুম সাফা শব্দ নামের অর্থ হচ্ছে জীবন্ত সঙ্গীতের শুদ্ধতা।
বাহ, চমৎকার অর্থবোধক নাম তোমার তো। সাফা, তোমরা কয় ভাই বোন?
আমরা দুই বোন এক ভাই।
আচ্ছা মাইশা, তুমি কোন স্কুলে পড়ো?
মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিরপুর ঢাকা।
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
আমি ক্লাস 2-তে পড়ি।
মাইশা, তুমি পড়াশোনা ছাড়া অবসর সময়ে আর কি কি করো?
অবসর সময় আমি গান গাই, ছবি আঁকি, খেলাধুলা করি।
তুমি দেখছি অবসর সময়েও ভালোভাবেই কাজে লাগাও। তো সাফা, আজকের আসরে তুমি কি কি শোনাবে?
আজকের আসলে আমি আপনাদেরকে একটি দেশের গান এবং একটি কবিতা শোনাবো।
গান আর কবিতা শোনাবে? তো প্রথমে কি শোনাতে চাও?
প্রথমে একটি দেশের গান শোনাও।
ঠিক আছে, শোনাও।
হায় রে আমার মনে মাতা, যখন তরুই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশরা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ ঢেউয়ে মানিক জানাই ইশারা, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হায় রে আমার মনে মাতানো দে, দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে
বেশ সুন্দর লেগেছে তোমার গান। তো সাফা, তুমি কয়টি গান জানো?
আমি 10টি গান শিখেছি।
আচ্ছা, কার কাছে গান শিখো তুমি?
আমার মা আমাকে গান শেখায়।
বেশ ভালো, তো আজকের আসরে তুমি আর কি শোনাবে?
এবার আমি একটি কবিতা শোনাচ্ছি।
ঠিক আছে, শুরু করো।
পালিয়ে গেল বন ছেড়ে রহমান মাঝি, পূর্ব দেশের সবুজ বনে হাজার পাখি ঘুমাই, তারার আগুন গায়ে মেখে গল্পের আসর জমাই, গল্প বলে টিয়ের দাদা ছোটা ছেলে বুড়োরা, কটমটিয়ে চোখ পাকা তো উত্তম পেঁচার পুরোরা, এক নিশিতে হঠাৎ করে উত্তম পেঁচার সব পুরো ছ মারে সে চাবা খেতে টিয়ের দাদা কুলমু, কচি কাঁচা পাখির বাসা জ্বালিয়ে দিল আগুনে, হিংসা এবং পরের ভালো না মানিবার কুগুনে, প্রতিবাদে পাখিরা সব জমল এলাম কুকিয়ে, বন ছাড়া তার করে দিল নাকে মুখে ঠুকি।
তোমার আব্বুর লেখা কবিতাও বেশ সুন্দর হয়েছে। তো সাফা, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে আমি ডাক্তার হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুন, আমরা সেই দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য মাইশা তারান্নম সাফা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
তো ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সকল আয়োজন এক এক করে শেষ হয়ে এলো। তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি তোমাদের এই প্রিয় অনুষ্ঠান রংধনুর আজকের আসর।
রংধনু আসর অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি বাবুল আক্তার আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 30 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। নিকলিতে দলবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, স্বামী সহ গ্রেপ্তার চার। মানবজমিন, পদ্মা সেতুর আনন্দ নষ্ট করতে যে শিক্ষকদের উপর হামলা হয়নি তা বলা যাবে না, বললেন শিক্ষা উপমন্ত্রী প্রথম আলো। পদ্মা সেতু নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেপ্তার, যুগান্তরের শিরোনাম। কালের কণ্ঠ লিখেছে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত 40,000 ঘরবাড়ি। মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে 10 দিন ব্যাপী চিরুনি অভিযান, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, উদ্ধবের ইস্তফার পর রাজ্যে প্রত্যাবর্তন শিন্ডের। আজকাল শিন্ডে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, সংবাদ প্রতিদিন। সন্ধ্যায় শপথ গ্রহণ, রাজভবনে পৌঁছলেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিশ। আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ইভিএম এ কেন নির্বাচন কমিশনের অগ্রাধিকার, মন্তব্য কলামে এই শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো, আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে ইভিএম এর মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে পরিচালনা করার জন্য বহুদিন ধরে চেষ্টা প্রচেষ্টা চলছে। আমরা এ পর্যন্ত এর ফলাফল যা দেখেছি তাতে নানা রকমের সমস্যা ধরা পড়েছে। ইভিএম কখনো কাজ করে না, কখনো ছবি আসে না, কখনো ভোটার আইডি পাওয়া যায় না, নানান রকমের কারিগরি ত্রুটি পাওয়া যায়। এছাড়া ইভিএম এর ব্যবহার যেহেতু একরকমের টেকনিক্যাল ব্যাপার, কারিগরি জ্ঞানের প্রশ্ন রয়েছে এবং বাংলাদেশে বহু মানুষ এখনো যেখানে অশিক্ষিত এবং এই রকমের প্রযুক্তির সাথে খুব লাকসই নয়, প্রযুক্তি বান্ধব নন, সে কারণে ইভিএম এ ভোট গ্রহণ করা আসলে আমাদের দেশে এখনো খুব যুক্তিযুক্ত না, সুবিধাজনক। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বহুদিন ধরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ করে এই ইভিএম চালুর একটা জোর প্রচেষ্টা আছে। এছাড়া কোন কোন রাজনৈতিক দলও এটি চায়। যেমন কয়েকদিন আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তারা 300 আসনেই ইভিএম এর মাধ্যমে নির্বাচন চায়। অন্যদিকে বিএনপি সহ অন্য অনেক সংগঠন বা অনেক রাজনৈতিক দল এই ইভিএম এর মাধ্যমে নির্বাচন চায় না। এই মতের পক্ষে লোকের সংখ্যা কিন্তু একেবারে কম নয়, অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপারে একটা তোড়জোড় আছে। অনেকে একথাও বলে থাকেন বা পত্রপত্রিকায় এর আগে এরকম রিপোর্ট বের হয়েছিল যে ইভিএম এর যে সমস্ত মেশিন, সেই সমস্ত মেশিন কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত ছিলেন বা এই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তো সবকিছু মিলিয়ে ইভিএম এর ব্যাপারে আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত জনমত বা মতামত ইতিবাচক নয়।
জনাব শাহজাদ ইসলাম, ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য সুইডেন ও ফিনল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে, তবে রাশিয়া খারাপ পরিণতির হুমকি দিয়েছে। প্রশ্ন হচ্ছে রাশিয়ার এই আপত্তি কতটা যৌক্তিক?
জি, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেন এবং ফিনল্যান্ড যুক্ত হতে চায়। তারা আনুষ্ঠানিকভাবে এর আগে আবেদন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়ার আপত্তি, এই দুটি দেশ রাশিয়ার সীমান্তে অবস্থিত এবং ইউক্রেনও কিন্তু রাশিয়ার সীমান্তে অবস্থিত। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা রাশিয়ার জন্য যে কারণে আপত্তির বিষয় ছিল, ঠিক একই কারণে সুইডেন এবং ফিনল্যান্ডের ব্যাপারেও রাশিয়ার আপত্তি। অর্থাৎ রাশিয়ার বক্তব্য হচ্ছে যে ন্যাটো জোট যেহেতু একটি সামরিক জোট, সে কারণে তারা রাশিয়ার দিকে একেবারে রাশিয়ার সীমান্তে তারা চলে আসতে চায়, এই কারণে যে রাশিয়াকে তারা কোণঠাসা করতে চায় এবং রাশিয়ার নিরাপত্তা মূলত হুমকির মুখে পড়বে। এই কারণে রাশিয়া বারবার আপত্তি জানিয়ে আসছে, এমনকি ইউক্রেনের সাথে যুদ্ধ পর্যন্ত করেছে। এই জায়গা থেকে আমি মনে করি যে বিশ্ব নেতৃবৃন্দের এই শিক্ষাটা নেওয়া উচিত ছিল যে যা নিয়ে সংকট তৈরি হলো সেই দিকে আর না পা বাড়াই, কিন্তু তা না করে বরং রাশিয়ার সীমান্তবর্তী আরও দুই দেশকে এই জোটে যুক্ত করে রাশিয়ার উপর অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং রাশিয়া যে হুমকি দিয়েছে যে ফিনল্যান্ড এবং সুইডেনের ব্যাপারে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, এর মানে যদি এই হয় যে রাশিয়া এই সমস্ত দেশের সাথেও যুদ্ধ শুরু করলো, তাহলে কিন্তু বিশ্বের কয়েকটি দেশ যুদ্ধে জড়িয়ে গেল এবং এর পরিণতি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে যদি কোনো দেশ যুদ্ধ করে তাহলে ন্যাটো জোটের আর্টিকেল 5 বলা হয়েছে যে সম্মিলিতভাবে এই জোট আক্রমণকারী দেশকে প্রতিহত করবে, তাহলে রাশিয়ার সাথে তখন যুদ্ধের প্রশ্ন এসে যাবে। ব্যাপারটা যদি এরকম হয় তার মানে দাঁড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন অনিবার্য হয়ে উঠবে।
তো জনাব শিয়াজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ফিরলেন বিদ্রোহী নেতা একনাথ শিন্দে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে গতকাল পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। চলমান রাজনৈতিক টানাপড়নের মধ্যেই বুধবার রাতে পদত্যাগের ঘোষণা দেন হিন্দুত্ববাদী দল শিবসেনার এ নেতা। এ খবরে বলা হয়েছে, বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি ফেসবুক পেজে লাইভ বক্তৃতা দেওয়ার সময় নিজের পদত্যাগের ঘোষণা দেন উদ্ধব ঠাকরে। খবরটি আজকাল, সংবাদ প্রতিদিন সহ প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে। এদিকে আনন্দবাজার পত্রিকা লিখেছে, সন্ধ্যায় শপথ গ্রহণ, রাজভবনে পৌঁছলেন একনাথ শিন্দে ও দেবেন্দ্র ফড়নবীশ। একনাথ শিন্দে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন ঘোষণা দিলেন ফড়নবিশ। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে হিন্দুত্বের জন্য শিন্ডেকে সমর্থন বললেন ফড়নবিশ। আর শিন্ডে বলেছেন বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে, তারপরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফড়নবিশ। ওর কাছে আমি কৃতজ্ঞ, সেই সঙ্গে প্রধানমন্ত্রী অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ট্রাক্টর ট্রেলার থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এদের মধ্যে ৪০ জন পুরুষ এবং ১৩ জন নারী বলে গতকাল জানিয়েছে বেক্সার কাউন্টি মেডিকেল এক্সামিনার্স অফিস। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালে সন্ত্রাসী হামলায় জড়িত বেঁচে থাকা একমাত্র আসামি সালাহ আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। মামলার রায়ে তাকে হত্যা ও হত্যা প্রচেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ফ্রান্সে এটাই হচ্ছে সর্বোচ্চ সাজা এবং এ ধরনের সাজা দেওয়ার ঘটনা অনেকটাই দুর্লভ। বুধবার মামলার রায় ঘোষণার সময় বিচারক দলের নেতৃত্বে ছিলেন জ লুই প্যারিস। তিনি বলেন আসামি আব্দুস সালাম কারাগার থেকে কোনো ধরনের পেরোলে মুক্তি পাবেন না। মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা ইতিবাচক বাস্তবসম্মত পথে হাঁটলে সমঝোতা সম্ভব বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সহযোগিতা জোরদার করতে কাশ্মীর সাগরের তীরবর্তী দেশগুলোর প্রতি ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আহ্বান। বাংলাদেশের সুনামগঞ্জে ২৪ ঘন্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত, নদ নদীতে বাড়ছে পানি, সেই সাথে বাড়ছে বন্যার আতঙ্ক। এবং ভারতের মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভূমিধস, টেরিটোরিয়াল আর্মির ২ সদস্য নিহত, নিখোঁজ হয়েছেন আরও ২০ জন। শ্রোতা বন্ধুরা ভালো সুস্থ থাকুন কামনায়, খোদা হাফেজ।